রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আজকে কোরআনে পাকের তেলাওয়াত শুনব। হামদে বারী তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। ইনশাআল্লাহ আল্লাহ চায় চমৎকার কিছু আলোচনা হবে, কিছু কথা কোরআন ও হাদিস থেকে জানতে পারবো, মহান ব্যক্তিদের আলোচনা শুনতে পারবো আজকের এই অনুষ্ঠানে। নবী রহমত শফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন দর্শক, দেরি না করে অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর আজকের যে বিষয় নিয়েছে তা আপনাদেরকে জানাবো, এরপর ইনশাআল্লাহ তাআলা হামদে বারী তাআলাও শুনব আমরা। জি, আমাদের সাথে কোরআনে পাকের তেলাওয়াত রয়েছে, আমরা আগে কোরআনে পাকের তেলাওয়াত দেখি এবং তর্জমাও দেখি, এরপরে শুনবো আজকের টপিক। জি, দেখিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন সাদাকাল্লাহুল আযীম।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে পাকের তেলাওয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, অর্থাৎ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে যে কোরআনে পাকের তেলাওয়াত হয়, এই তেলাওয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের শৈশবের কথা। কেননা সকালে উঠেই মাদানী চ্যানেলের মাধ্যমে কোরআনে পাকের তেলাওয়াত শুনতেছি, হয়তো এই তেলাওয়াতের আওয়াজ শৈশবে আমরা সকালবেলা মানুষের ঘর থেকে শুনতে পেতাম। দিন যত বদলায়, দুনিয়ার আপডেট আর ডিজিটাল দুনিয়ার নামে এবং সময়ের ব্যস্ততার নাম দিয়ে আজ আমাদের থেকে এই মহান কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজটা সকালবেলা আর আমরা পাইনি। তারপরও কিছু লোক এখনও আছে আল্লাহ তাআলার দয়ায়, তারা সকালে উঠে কোরআনে পাকের তেলাওয়াত করেন, কোরআনকে আঁকড়ে ধরেন। মাঝে মধ্যে ঘর থেকে বের হলে সকালবেলা ফয়জানে মদিনাতে আসার সময় এক দুইটি দোকানকে দেখি বা দোকান বাজার সামনে যেখানে মসজিদের বারান্দায় বসে আল্লাহর বান্দারা কোরআনে পাকের তেলাওয়াত করছে সকাল সকাল। প্রতিদিন কোনো না কোনো আয়াতে কারিমা, কোনো না কোনো সুরা অথবা নেক আমল রিসালার অনুযায়ী প্রতিদিন যদি 3 আয়াত কোরআনে পাকের তর্জমা তাফসির এগুলো পড়ার সুযোগ হয়, তবে আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা কোরআনের সাথে আমাদের দৈনিক এক সম্পর্ক থাকবে। দর্শক, হামদে বারী তাআলা শুনবো, এর আগে আজকের যে বিষয় নিয়েছি তা নিয়ে কিছু কথা বলি, আপনাদেরকে জানাই আজকের বিষয় কী নিয়েছি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, এরপর হামদে বারী তাআলাও শুনবো। আজ বিষয় রেখেছি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদাবিদি। আল্লাহ চায় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন আজকে আব্দুল মুত্তালিব মাদানী আত্তারি ভাই এবং আছেন নূর হোসেন ভাই। আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদাবিদি নিয়ে কিছু আলোচনা শুনব এবং তার ফয়জ ও বরকত অর্জন করব এবং তার জীবনী থেকে আমরা কিছু শিক্ষাও গ্রহণ করব। চলুন, আলোচনায় যাওয়ার পূর্বে আমির হামজা ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বারি তালা শ্রবণ করি, এরপর আল্লাহ চাই আজকের এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আর ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। وسلم عليك يا حبيب الله وسلم سلم سلم عليك يا حبيب الله صلى الله عليك يا يا رسول الله وسلم عليك يا حبيب الله। الله 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 لا اله الا هو الله 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 لا اله الا هو الله 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 لا اله الا هو الله 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 والله الله 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 هو الله 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 لا اله الا هو الله 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 لا اله الا هو বিপদে ওহে খোদা তোমার প্রতি ভরসা বিপদে ওহে খোদা তোমার প্রতি ভরসা
বন্দারা রাখে সদা বন্দারা রাখে সদা তোমার প্রতি ভরসা
الله لا اله الا هو الله 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 لا اله الا هو الله 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 والله الله الله والله الله والله الله الله لا اله الا هو الله 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 لا اله الا هو কষ্টে নিপতিত হো দুঃখে জর্জরিত হো কষ্টে নিপতিত হো দুঃখে জর্জরিত হো
যতই থাকুক না ব্যথা যতই থাকুক না ব্যথা তোমার প্রতি ভরসা
الله الله لا اله الا الله 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 لا اله الا الله 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 لا اله
هو الله 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 الله
الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله لا إله إلا هو الله 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 لا إله إلا هو والله الله 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 لا إله إلا هو সতেরোরা কাছে এসে তার চাই কষ্ট দিতে সতেরোরা কাছে এসে তার চাই কষ্ট দিতে
কি করব এখন খুদা কি করব এখন খুদা তোমার প্রতি ভরসা
الله لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو
সাথীরা ছেড়ে গেলে দুঃখ আমার দিয়ে সাথীরা গেলো ছেড়ে দুঃখ আমার দিয়ে সাথীরা ছেড়ে দিয়ে দুঃখ আমার দিয়ে
الله لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو
আল্লাহ তাবারক ও তাআলার প্রশংসা হামদ পাঠ করা জিকির করা এটা অনেক বড় দয়া যে আল্লাহ তাআলা সেই তৌফিক সেই সুযোগ আমাদেরকে দিয়েছেন শুকরিয়া আদায় করা উচিত এ নিয়েও কি মাওলা তুমি তোমার জিকির করার তোমার প্রশংসা করার তৌফিক আমাকে দিয়েছো দর্শক আজকের যে বিষয় নিয়েছি সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদাবেতি হয়তো আমরা বারংবার একটি কথা শুনে আসছি যার ইলিম বেশি আল্লাহ তালার ভয়ও তার কাছে বেশি আর সিদ্দিকে আকবর তো ওই মহান ব্যক্তি ইসলামের শুরু থেকেই যিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সংস্পর্শে থেকে ইলেম অর্জন করেছেন এই দিক থেকে যদি দেখি তো সর্বোচ্চ খোদাবিতির ব্যক্তি তিনি আর যেহেতু ইসলামের প্রথম খলিফা খেলাফতের বিষয়ে যখন আলোচনা এসে তখন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খোদাবিতির পরিচয় আর কারো পাওয়া যায় না যদি সেজদার আলোচনা আসে বা ইবাদতের আলোচনা আসে তবে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেজদার তুলনা অন্য কারো সাথে আর হয় না এ থেকেও বোঝা যায় যে তিনি সর্বোচ্চ খোদাবিতির অধিকারী, তার অন্তরে খোদাবিতি ছিলেন। মোতালিব ভাই আমাদের সাথে আছেন, শুরু করতে চাই তার থেকেই, এরপরে ইনশাআল্লাহ তাআলা নূর হোসেন ভাইয়ের কাছেও আসবো, কালামও শুনবো। জি হুজুর, বিষয় তো জানতে পারলেন খোদাবিতি, আর এর পরিচয় কোরআনে পাকের মধ্যেই রয়েছে। জ্ঞানীরাই আল্লাহকে বেশি ভয় করে, আর সিদ্দিকে আকবরের মতন জ্ঞানী আর কে হতে পারে যিনি স্বয়ং আল্লাহ রসুল থেকে জ্ঞান অর্জন করেছেন, আর সকল সাহাবিদের ঊর্ধ্বে, ওই হিসাবে তার খৌফে খোদাটাও এইরকমেরই, এই লেভেলেরই ছিল। কিছু যদি আলোচনা এ বিষয়ে শোনাতেন আমাদের।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। যেমনটা আপনি বলেছেন, প্রত্যেকটি কথা কোরআন ও হাদিসের সাথে মিল, এবং কোরআন ও হাদিসেই এই সার্টিফিকেটগুলো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছে। যেমনটা আপনি বললেন যে আম্বিয়া কেরামের পর সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি এই জমিনের মধ্যে,
জি,
সেটা হচ্ছে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওলামায়ে কেরামগণ এই ব্যাপারে ঐক্যমত, আব্দুল বাশারি বা আদাল আম্বিয়া, অর্থাৎ আম্বিয়া কেরামের পর সবচেয়ে উত্তম যে ব্যক্তি তিনি হচ্ছেন হযরত সাইয়েদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এটা হয়েছে কিভাবে, এটা নির্ধারণ কিভাবে হয়েছে, এটা সেটাও কোরআনের একটা সূত্রের মাধ্যমে।
আচ্ছা,
কেননা আল্লাহ পাক ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। তো এটা তো একটা সম্মান ফজিলত প্রাপ্তের একটা মানদণ্ড, একটা সূত্র এটা, যে সম্মান সবচেয়ে বেশি সেই প্রাপ্ত হবে, সেই তত বেশি মর্যাদার অধিকারী হবে যার মধ্যে তাকওয়াটা সবচেয়ে বেশি হবে,
সবচেয়ে বেশি।
এখন এই তাকওয়াটা সবচেয়ে বেশি কার মাঝে আছে, সেটাও কোরআনে পাকের মধ্যেই আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, যে এই যে জাহান্নাম রয়েছে, জাহান্নামের বর্ণনা করা হয়েছে কি জাহান্নামে যাবে, অতপর আল্লাহ তাআলা বলেন এই জাহান্নাম থেকে দূরে থাকবে সবচেয়ে মুত্তাকি ব্যক্তি। আর এ ব্যাপারে উলামায়ে কেরামগণ একমত, এই আয়াত নাজিল হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। আচ্ছা, এখানে যে বলা হচ্ছে আল আতকা, যে তিনি সবচেয়ে বেশি তাকওয়াবান, এটার একটা দলিল থাকা উচিত, যারা গ্রামার আরবি নিয়ে পড়েছে তারা জানে, এবং যারা বালাগত নিয়ে পড়েছে তারাও জানে, যখন ফাইলের পর মাফুল হাজাব থাকে তখন এর দ্বারা উদ্দেশ্য হয় সকল কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহু ইয়ুতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ তাআলা আমাকে প্রদান করেন এবং বন্টন করে। তাই আল্লাহ তাআলা কী প্রদান করেন এটা উল্লেখ করেননি, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বন্টন করেন সেটা উল্লেখ করেন। তো এইভাবেই সূত্রটা সেট করা, যখন মাফুল হজব থাকে অর্থাৎ কী বন্টন করবে সেই বিষয়টা এখানে উল্লেখ নেই। তো উলামায়ে কেরামের সূত্র এটাই, যে যখন এই বিষয়টা হজব থাকে, অনুল্লেখিত থাকে, তখন এখানে সকল কিছু অন্তর্ভুক্ত। অনুরূপভাবে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেেয়ে বেশি তাকওয়াবান, কার চেয়ে বেশি তাকওয়াবান এটা উল্লেখ করা হয়নি। যখন এটাকে রহিত করা হয়েছে, মানে উল্লেখ করা হয়নি, তো এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এখানে উল্লেখ না করে আল্লাহ পাক এটাই বুঝিয়েছেন যে উল্লেখ করার প্রয়োজন নেই, তিনি সকলের চেয়ে তাকওয়াবান, মুত্তাকি। তো এটা হচ্ছে কোরআনের একটি সূত্র। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের মর্যাদার কথা কি বলবো, যে তিনি সেই ঘরের ব্যক্তি যে ঘরের তিন প্রজন্ম সাহাবি,
সুবহানাল্লাহ।
আর সাহাবি এটা ছোটখাটো কোনো শানের ব্যাপার না, সাহাবি হচ্ছে সেই মর্যাদার বিষয় যে শুধু এই লকবটা অর্জন করেছে আর কোনো কিছু করেনি, তার জন্য জান্নাত, জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া কুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, যে তাদের প্রত্যেকের জন্য হুসনার ওয়াদা রয়েছে, অর্থাৎ জান্নাতের ওয়াদা রয়েছে, ভালোর প্রতিশ্রুতি রয়েছে, আর সেই ভালোটা কি, সেটা হচ্ছে জান্নাত। আল্লাহ পাক তাদের ব্যাপারে ইরশাদ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান, যে আল্লাহ পাকের পক্ষ থেকে সার্টিফিকেট যে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি কি সন্তুষ্ট রয়েছে। অর্থাৎ সাহাবি হওয়াটা এত বড় এক মর্যাদা, এটা তো উলামায়ে কেরামগণ প্রায় বলেন যে এটা যত কেউ চেষ্টা করে নিক সেই মর্যাদায় কেউ উপনীত হতে
পৌঁছাতেই পারবে না,
এটা সম্ভবই না।
এখন তো সম্ভবই না যে শর্ত দেওয়া হয়েছে সাহাবী হওয়ার জন্য, এটা তো
সম্ভবই না। এবং এই ব্যাপারে যখন আমরা আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ তাআলা আমাদের কিতাব পড়ি যে সাহাবী হওয়ার যে শর্তগুলো কাটে, এটা খুবই চমৎকারভাবে স্পষ্ট হয়ে যায় যে এটা আসলে কেউ যদি স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নেয়, যে আমিও তো দেখেছি এবং হাদিসে পাকের মধ্যেও এসেছে যে আমাকে স্বপ্নে দেখলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সে যেন প্রকৃতপক্ষে দেখলো, তো এখন কেউ দাবি করতে পারে তো আমি তো প্রকৃতপক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, বলো না এটা সম্ভব না। এটা হচ্ছে কপালের চোখ দিয়ে যারা ওই যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তাদের জন্য এই মর্যাদাটা ফিক্সড রয়েছে। তো এই যে কোরআন ও হাদিসের মধ্যে যে সাহাবায়ে কেরামের যে এক মর্যাদা রয়েছে, তো তার তিন প্রজন্ম সেই মর্যাদা পেয়েছেন। তার পিতামাতা সাহাবি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবিদের সর্দার, তার মেয়ে দেখেন উম্মুল মুমিনিন হযরত সাইয়্যেদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে আবু বকরের নাম কে না জানে। তারপরে হচ্ছে তার যে সন্তান রয়েছে আব্দুর রহমান মুহাম্মদ বিন আবু বকর, আব্দুর রহমান বিন আবু বকর, তো তারা ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তো ওই গড়ের যিনি প্রধান তিনি হচ্ছেন হযরত সাইয়্যেদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইলমের ব্যাপারে বললেন যে আল্লাহ তাআলাকে সেই সবচেয়ে বেশি ভয় করে যার মাঝে ইলম যত বেশি।
জি,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই বলেছেন যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা,
জি,
যে আমি হচ্ছি ইলমের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমের শহর সেই শহরের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক কাটছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আপনি যদি বলেন যে এই ঢাকা শহরের আমি বাসিন্দা, এই ঢাকা শহর যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমি ঢাকা শহর, তো ঢাকা শহরের পাইটু ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমার জানা আছে, যে প্রাচীন যারা বয়স্ক আছেন 70-80 বছর ধরে ঢাকা শহরে আছেন তিনি ঢাকা শহরের সব কিছু কি ভালোভাবে জানেন। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইলমের শহর, এই ইলমের শহরের সাথে সবচেয়ে যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা হচ্ছে হযরত সাইয়্যেদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, তো এই যে ঘনিষ্ঠ সময়গুলোতে সবচেয়ে বেশি কাছে যে ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন হযরত সাইয়্যেদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন কি ওই সময় যখন কেউ ছিল না, যখন সাওর পর্ব গুহায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা ছিলেন, সেই সময়টাতেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। সুতরাং এলেমের শহর থেকে সবচেয়ে বেশি এলেম যিনি অর্জন করেছেন সেটা হচ্ছে হযরত সাইয়্যেদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই দিক থেকেও বোঝা যায় এই সূত্র যদি আমরা সেট করি যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় কে করে, যেমন আল্লাহ তাআলা তো বলেছেন ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ তাআলাকে ভয় করে আলিম যারা আছে তারাই। তো সবচেয়ে বড় আলিম কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি কে জ্ঞান আরোহণ করেছে?
সুবহানাল্লাহ।
তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময়টা একা একা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, দেখেছেন গুহার মধ্যে একা ছিলেন, যে এই ঘটনা কোরআন পাকের মধ্যে বর্ণিত হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বৃদ্ধতা ছিল, যে বন্ধুত্ব ছিল, সেই 18 বছর বয়স থেকে একদম সেই 63 বছর যতদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিক হায়াতে ছিলেন, তো এই যে এক সম্পর্ক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছু জানাই তো হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটাই তো জ্ঞান, সেটাই তো ইল, কার মধ্যে সেটা সবচেয়ে বেশি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
আনহু। আমরা আরেকটা দিক দেখি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে এমন মুফতিয়া দুনিয়াবাসী দেখেছে বা যার হাদিস পড়ছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জমানার সবচাইতে বড় মুফতিয়া তিনি ছিলেন। যত ধরনের মাসলা মাসাইল তার থেকে মানুষ জানত, যত ধরনের সমস্যার সমাধান তার থেকে জানত। আর তিনি যে বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন সেই মেয়ের যদি হয় এই অবস্থা, আচ্ছা ওই জমানায় তো আর আমাদের মতো এমন ছিল না, ইলিম অর্জন করার জন্য কোনো প্রতিষ্ঠান ছিল না, যা ইলিম অর্জন করার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবা থেকেই করছেন, আর যা করার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে স্পর্শে আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই করছেন। তো যেই সন্তানের ইলিমের প্রখরতা এত যে ওই জমানার বড় মুফতিয়া ছিলেন ঠিক আছে না? তো তার বাবার ইলেম কেমন ছিল?
শুভান, আপনি খুবই চমৎকার একটি বিষয়ের দিকে আসলে করেছেন যে হযরত সাইয়েদাতুনা আয়েশা সিদ্দিকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সম্পর্কটা সেটা বেশি দিন না,
প্রায়
10 বছর। তো 10 বছর থাকার কারণে তিনি ছিলেন ওই যুগের মুফতিয়া, অর্থাৎ সাহাবায়ে কেরামও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মাসআলার জন্য যেতেন যে এই মাসআলার সমাধান কি হবে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সম্পূর্ণ জীবনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অতিবাহিত করেছেন, তো তার ইলমের পরিধিটা কিরকম হতে পারে? একটা বিষয় এখানে অ্যাড করব যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে, আর এই বিষয়টা জানে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উলুল আজম নবীদের একজন, তার শান মান মর্যাদা এবং যে আসমানি গ্রন্থগুলো সবচেয়ে বড় রয়েছে তার মধ্যে হতে একটি দেওয়া হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে, এবং তার তাকওয়া, তার জুহুদ, এই বিষয়গুলো সাহাবায়ে কেরামের মাঝে আম ছিল। সবাই জানতো যে হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অত্যন্ত তাকওয়াবান ছিলেন, মুত্তাকি ছিলেন এবং জাহিদ ছিলেন। তো সাহাবায়ে কেরামের মাঝে এটা আকাঙ্ক্ষা ছিল যে এত বড় জাহিদ, এত বড় মুত্তাকি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তো এটা তো আসলে কেউ অর্জন করতে পারবে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন মানসাররাহু আলা মিসলি ঈসা ফি যুহুদি ফালিয়ানজুর ইলাইহি।
আচ্ছা,
যেই ব্যক্তিকে এই বিষয়টি আনন্দিত করে যে সে যুহুদের ক্ষেত্রে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মিসাল কাউকে, অনুরূপ কাউকে দেখবে, যুহুদের ক্ষেত্রে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো কাউকে দেখবে ফালিয়ানজুর ইলাইহি, সে যেন আবু বকরকে দেখে।
আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ।
তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া, তার যে যুহুদ, এই বিষয়টা কিন্তু এখানে ফুটে ওঠে। এখন একটা আপত্তির জবাব এই জায়গায় যে আমরা যখন দেখি হাদিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, আপনি সফর হোক বা ঘরে হোক, শহরের মধ্যে অবস্থানরত অবস্থায় হোক, সবচেয়ে বেশি কে সান্নিধ্য পেয়েছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই তুলনায় তো সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করার কথা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেন বর্ণনা করেননি? তো এই ব্যাপারে উলামায়ে কেরামগণ এইটাই বলেন যে এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে সবচেয়ে বেশি যুহুদ কে, সেটা হচ্ছে হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া যুহুদ এরকম ছিল যে কেউ যদি তাকে প্রশংসা করতেন তখন তিনি তৎক্ষণাৎ আল্লাহ তাআলার দরবারে এভাবে দোয়া করতেন, হে আল্লাহ পাক, হে ইলাহাল আলামিন, তুমি আমার চেয়ে আমার ব্যাপারে ভালো জানো, এবং যে লোকেরা আমার প্রশংসা করছে তাদের চেয়ে আমি আমার ব্যাপারে ভালো জানি। আল্লাহু আকবার কাবীরা। সুতরাং ওই সকল ব্যক্তি যা বলছে এই ব্যাপারে তুমি আমাকে পাকড়াও করিও না, তার যে তাকওয়া ছিল, তার যে দুনিয়া বিমুখতা ছিল, এই বিষয়গুলোর মাধ্যমে প্রমাণ পায়। আর সবচেয়ে যে বিষয়টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যেটা সাহাবায়ে কেরামের অত্যন্ত প্রসিদ্ধ ছিল মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর জেনে বুঝে মিথ্যা প্রতিপন্ন করবে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়।
আল্লাহ,
এই হাদিস এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সার্বিক যে তাকওয়া এবং যুহুদের বিষয়টা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খামোশ থাকতে বাধ্য করত।
আল্লাহ,
তিনি দেখেছেন অনেক কিছু, তিনি বর্ণনা করতেন না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমার আকলে হয়তো সেটা ভালোভাবে নাও বুঝতে পারে, নাও আসতে পারে। তো এই ক্ষেত্রে তিনি কি করতেন, মানে বর্ণনা করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতেন। এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাটা আমাদের কাছে কম এসেছে।
এবং ওলামায়ে কেরাম এবারে বলেন সাইয়েদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আরশের ব্যাপারে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে কম হাদিসে মোবারাকা, এর পিছনে কয়েকটা কারণের মধ্যে উল্লেখযোগ্য যে কারণ সাইয়েদ আলা হযরত তুলে ধরেছেন, একটি হলো তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বেশি সংস্পর্শ লাভ করেছেন, তার ব্যস্ততাও বেশি ছিল, নিজের পারিবারিক জিন্দেগি অতিবাহিত করা, নিজের ব্যক্তিগত কাজগুলো সারা, এর চাইতে বেশি প্রাধান্য দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে তিনি আলাদা হতে চাইতেনই না কখনো, যতটুকু সময় পেতেন ততটুকু নিজের এবং ফ্যামিলির কাজগুলো দেখতে হইতো। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা করলেন জাহিরি হায়াত মোবারকার পরে, সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহুর আলী উপরে আলিশান দায়িত্ব ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অনেক বড় জিম্মাদারি ছিল,
অনেক বড় ইতিহাস তো এটাই বলে,
এটাই বলে। তো এই জিম্মাদারি এবং খৌফে খোদা এই দুইটাকে যখন তিনি একসাথে নিয়ে চলছেন, তখন তিনি বর্ণনা করার চাইতে দায়িত্বটা বেশি পালন করেছেন এবং নিজের সন্তানকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি এটার শিক্ষা তরবিয়ত দিয়েছেন যেন এই কাজগুলো, এই হাদিসগুলো তিনি বর্ণনা করতে পারেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনাকৃত হাদিসে মোবারকার সংখ্যা দেখেন যে তিনি কত হাজার হাদিসে মোবারকা তিনি বর্ণনা করেছেন এবং এই এর অসংখ্য হাদিসে পাক তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিয়ে এরপর বর্ণনা করেন, তার বাবা থেকে তিনি নিয়েছেন বা শুনেছেন। তো এই জন্য তার বর্ণনাকৃত হাদিসে মোবারকা অন্যান্য সাহাবিদের তুলনায় কম, এই কারণে তার দায়িত্ব এবং তার ইশকে রসুল খৌফে খোদা তাকে আবদ্ধ করে রেখেছে, তো এতটা ইজি হতে পারেনি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায় অর্থাৎ হায়াতে থাকা অবস্থায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে বড় ভূমিকা পালন করছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা ক্ষেত্রে, দিনে হোক বা রাতে হোক, সকাল হোক বা সন্ধ্যা হোক, প্রত্যেকটা ক্ষেত্রে ভূমিকা রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেইবের ব্যাপারে, সেফটির ব্যাপারে এবং কোথাও যাওয়ার ব্যাপারে বা ধর্মীয় যুদ্ধের ময়দানে সবচাইতে বড় ভূমিকা পালন করছেনই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আর আমার রসূলও তো তাকে কেমন মহব্বত আর কেমন ভালোবাসা দিয়েছেন, একটা পরামর্শ ছাড়াও কিন্তু যেতেন না কোথাও, একটা পরামর্শ ছাড়াও কিন্তু কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতেন না, যতক্ষণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত না হতেন তার থেকে পরামর্শ করা না হতো। তো খৌফে খোদা দেখেছেন, আল্লাহ রসুলও দেখেছেন সিদ্দিক আকবরের মধ্যে খৌফে খোদা কেমন, আর তার থেকে যখন পরামর্শ নেওয়া হয় তখন ওই খৌফে খোদা থেকেই পরামর্শটা আসে, আর সেটা সঠিক একটা পরামর্শ আল্লাহ রসুল পেয়েছেন। আল্লাহ রসুল তো কারো পরামর্শের মহতাজ না, তারপরেও দুনিয়ার মানুষকে শিখানোর জন্য যে তোমাদের জ্ঞানী যারা আছে তাদেরকে নিয়ে চলো, তোমাদের বড় যারা আছে তাদেরকে নিয়ে চলো, নিয়ে চলা মানেই হলো তাদের থেকে পরামর্শ নাও, তাদের সাথে অ্যাটাচ থাকো, দায়িত্ব আমার আছে, আমি সব জানি, আমার সব জ্ঞান আছে, আমি চাইলে সিদ্ধান্ত নিতে পারি, উপস্থিত যারা আছে বা আমার সাথে যারা আছে এর মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আছে, জ্ঞানী ব্যক্তি আছে বা ভালো পরামর্শদাতা আছে, তাদেরকে নিয়ে চলা সুন্নতে মোবারকা রসুল এটাই দেখিয়েছেন। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসাও করেছেন যে তার পরামর্শ আমাকে কতটা উপকার দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিনের খেদমতের ব্যাপারে আল্লাহ রসুল প্রশংসা করেছেন যে তার দিনের খেদমতের এই প্রশংসা, তার খেদমতে আজ দিন এতটুকু এগিয়ে গেছে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার খৌফে খোদা, আল্লাহ তাআলার ভয় যে তার অন্তরে ছিল, ইনশাআল্লাহ তাআলা কিছু আরও আলোচনা করার চেষ্টা করবো, মোতালিব ভাই থেকে শুনবো, নূর হোসেন ভাইয়ের কাছে আসবো একটু পরে, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে শুনে নিই, এবার আপনার কাছে আসতেছি। যে আমির হামজা ভাই যদি কালাম শোনাতেন আমাদের।
বলবো কারে মনের ব্যথা, বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে তুমি থাকতে হ্যায়
চমৎকার কালাম শুনলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা যেন অন্য কোনো দরবার না খুঁজি, অন্য কোনো রাস্তা না খুঁজি, রসুলের দরবারেই যেন পড়ে থাকি। আল্লাহ তাআলা ইশকে রসুল অন্তরে দান করুক এবং নবীর দরবারে পড়ে থাকার, অর্থাৎ তার দরবারেরই মোহতাজ হয়ে থাকার যেন আল্লাহ তৌফিক দেন। মানুষ রাস্তা ভুলে যায়, আমরাও দুনিয়ায় বসবাস করি, দেখি আজকাল অবস্থা, দুনিয়ার জন্য মানুষের মোহতাজ হয়ে যায়। অনেক সময় তো দুনিয়ার জন্য যেটা রসুলের ব্যাপারে যায় না এমন আলোচনাও করে দেয়, এ কথাও বলে দেয় দুনিয়ার জন্য। এই জন্যই বললাম আল্লাহ তালা যেন ওই দরবারেরই মোহতাজ রাখে, ওই দরবারেরই থাকারই যেন আল্লাহ তালা তৌফিক দেন। দাওয়াত ইসলামী পেয়েছে, এটা আল্লাহ তালা অনেক বড় দয়া। এই দাওয়াত ইসলামী আমাদেরকে শিক্ষা দেয় যে এখান ছাড়া আর কোথাও যাওয়া যাবে না, এটাতেই থাকতে হবে আমাকে, দুই নৌকায় পা দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত ইসলামের মধ্যে ইস্তেকামাত দান করুক। দর্শকের কয়েকটা কল শুনিয়ে এরপর নূর হোসেন ভাই আসবো আপনার কাছে আলোচনা শুনতে। জি, দর্শকের কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ শামসুল আলম, আমি এখন আপনাদের মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখতেছি, অনুষ্ঠানটি আমার অনেক ভালো লাগছে।
মাশাআল্লাহ, সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
রাজশাহী জেলা কুঠি আছে আমার থেকে, আমি চ্যানেল টাবি দেখি, খুব ভালো লাগে আপনাদের অনুষ্ঠানটা দেখতে। আমার তুমি একটা কথা শুনতে চাই।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ তালা ভালো রাখুক আপনাকে, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল।
আমি রাজশাহী বালিয়া থেকে বলছিলাম, আপনাদের এই চ্যালেঞ্জটা আমরা কিন্তু প্রত্যেকদিন দেখি, আমার আব্বু আম্মু বড় ভাই ছোট ভাই সবাই একসাথে দেখি, খুবই ভালো লাগে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ তালা ভালো রাখুক পরিবারের সবাইকে, আপনাকে এবং সকল দর্শককে। পরবর্তী কল দেন। কালামের অনুরোধ, কি যে মহান তোমার দরবার হে রসুলে আরবি, শোনাবো সাথে থাকুন। পরবর্তী কল দেন।
আমাদের অনুষ্ঠানটা আমরা দেখতেছি, খুব ভালো লাগতেছে, পরিবারের সবাই মিলাই দেখতেছে, আমাদের জন্য আপনারা দোয়া করুন।
জি জি জি, আল্লাহ তালা আসানি দান করুক, ভালো রাখুক সবাইকে, সবার জন্য দোয়া। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম সিদ্দিক আকবর রদি আল্লাহ তাআলা আনহুর খোদাবৃত্তি নিয়ে। নূর হোসেন ভাই যদি কিছু কথা শুনতে শোনাতেন আমাদেরকে, কিছু বলতেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকের বিষয় হচ্ছে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাআলা আনহুর খোদাবৃত্তি।
জি,
আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাআলা আনহু এত তাকওয়াবান ছিলেন, আল্লাহু আকবার। একটা হাদিসে মোবারকা যা বর্ণনা করেন জান্নাতি সাহাবি হযরত যায়িদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করার জন্য পানি চাইলেন, তখন একটি পাত্রে পানি ও মধু উপস্থাপন করা হলো। আমিরুল মুমিনিন হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা মুখের কাছে নিয়ে গেলেন এবং কান্না করে দিলেন, আর উপস্থিতিদেরকেও কাঁদিয়ে দিলেন। অতপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চুপ হয়ে গেলেন, কিন্তু লোকেরা কান্না করতে লইল। তাদের এই অবস্থা দেখে তার মাঝে ভাবাবেগ সৃষ্টি হয়ে গেল এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কাঁদতে লাগলেন। এমনকি উপস্থিত লোকেরা ভাবল তারা এখন আর কান্না করার কারণও জিজ্ঞাসা করতে পারবে না। অতপর কিছুক্ষণ পর যখন শান্ত হলেন, তখন লোকেরা আরজ করলেন, কোন বিষয়টি আপনাকে কাঁদিয়েছে? আমিরুল মুমিনিন হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি একবার প্রিয় নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের কাছ থেকে কোনো কিছুকে দূর করতে গিয়ে ইরশাদ করছিলেন, আমার কাছ থেকে দূর হয়ে যাও, কিন্তু তার নিকট কোনো কিছুই দেখা যাচ্ছিল না।
আচ্ছা,
তখন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি কোন জিনিসকে নিজের কাছ থেকে দূর করছেন? আমি তো আপনার পাশে কোনো কিছুই দেখছি না। তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তা ছিল দুনিয়া যা সুসজ্জিত হয়ে আমার সামনে এসেছে। তখন আমি তাকে বললাম আমার কাছ থেকে দূর হয়ে যাও, তখন তা চলে গেল। সে বলল, আল্লাহর শপথ, আপনি তো আমার কাছ থেকে বেঁচে গেলেন, কিন্তু আপনার পরবর্তীতে আগতরা বাঁচতে পারবে না। অতপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে আমার আশঙ্কা হলো যে দুনিয়া আমার সাথে জড়িয়ে গেছে,
আল্লাহ
বেশ এই কারণটি আমাকে কাঁদিয়েছে। আল্লাহু আকবার,
কেমন ছিল খৌফ খোদা,
কেমন ছিল আল্লাহ তাআলার প্রতি
আল্লাহর ভয় অন্তরে কেমন ছিল, তাই না?
আল্লাহু আকবার।
এই হাদিসে পাক যখন বর্ণনা করা হয় তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি, আশেপাশে যারা ছিল সবাই সাক্ষী হয়ে থাকবে সারা জীবন যে তিনি আল্লাহ তাআলার ভয়ে কেমন কান্না করেছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ের কান্নার তো অসংখ্য ঘটনা হাদিসে পাকের মধ্যে।
যখন এই আয়াত নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়ামাল সুআ ইউজজা বিহি ওয়া লা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়া লা নাসীরা,
আল্লাহ,
যে কোনো মন্দ কাজ করে তো এর প্রতিদান সে পাবে এবং তার জন্য না কোনো সাহায্যকারী পাবে না কোনো বন্ধু পাবে। এই আয়াত যখন নাজিল হলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এরকম হলো যে মনে হচ্ছে তার কমর ভেঙে গেছে, উঠতে পারছে না,
উঠতে পারছে না,
অর্থাৎ এইভাবেই যেন কিছুটা চললেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত বললেন যে আমার উপরে আয়াত নাজিল হয়েছে এবং এর অর্থ, তখন তার এই ভাবাবেগ এই অবস্থা তৈরি হয়। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ প্রদান করেন।
সুবহানাল্লাহ।
এক তো হচ্ছে তার খৌফে খোদা, আয়াত শোনার পরপরই এরকম মনে হচ্ছে কমরের হাড় ভেঙে গেছে, অর্থাৎ আয়াতের তাৎপর্য, আল্লাহ তাআলার প্রতি তাদের ভয় তাদের কিরকম ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ প্রদান করলেন যে তুমি এবং তোমার মতো যারা আছে, তোমার বন্ধু যারা আছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যেই যা পরীক্ষা করার পরীক্ষা করে নেবেন এবং কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ পাক কি করে দিবেন, মুক্ত করে দিবেন, তারা হচ্ছে কিয়ামতের দিন আজাদ। আর যাদের কি হচ্ছে পরীক্ষা হচ্ছে না, বাহ্যিকভাবে দেখছে যে বাস খুব স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করছে, তো তাদের জন্য কি হচ্ছে জমা হচ্ছে এই বিষয়গুলো আখেরাতের দিন এগুলো পাকড়াও করা হবে। হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খোদাভীতির যে বিষয়টা ছিল, যে একদা তিনি গাছের পাশে গেলেন, যাওয়ার পর দেখলেন যে পাখি খুব খাবার খাচ্ছে, তখন পাখিকে দেখে তিনি আক্ষেপ করছেন, হ্যাঁ পাখি কত সুন্দর না তোমার জীবন, তুমি এক গাছ থেকে খাবার নিয়ে আসছো আবার আরেক গাছের নিচে কি করছো, তুমি আরাম করছো, বসছো, তো আল্লাহ তাআলার নাজ নিয়ামত তুমি ভোগ করছো এবং এভাবে তুমি কি করবে, তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে আর তোমার থেকে কোনো হিসাব নেওয়া হবে না, হায় আফসোস আমি যদি পাখি হতাম। তাদের যে ভয় ছিল, তিনি যখন কোনো বৃক্ষ দেখতেন, গাছ দেখতেন, তো সেটাকে দেখেও তিনি আফসোস করতেন, আক্ষেপ করতেন, আমি যদি এই গাছ হতাম আর মানুষ এটাকে কেটে তার কাজে ব্যয় করে নিত আর আমার কোনো হিসাব হতো না, আমি যদি গাছের ফল হতাম, আমি যদি তরুলতা হতাম, তো এইভাবে তার যে এক ভয় ছিল আল্লাহ তাআলার প্রতি, যে আমি মানুষ হিসেবে জন্মেছি এর প্রশ্ন আমাকে করা হবে। আল্লাহ তাআলা তো কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, যে ওই দিন মানুষকে তার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। এই যে কোরআনের আয়াত যে আমি মানুষ হিসাবে জন্মেছি, আল্লাহ পাক আমাকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, তার মানে কি হবে, এই যে আকল, এই যে বিবেক দিয়েছেন, এখন এই নিয়ামতগুলো আমি ভোগ করছি, কিয়ামতের দিন এর প্রত্যেকটা বিষয়ের আমার থেকে হিসাব নেওয়া হবে। তো যারা এই বিষয়টাকে যত বেশি অনুধাবন করে তাদের ভয় কিন্তু তত বেশি। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে কোরআনের জ্ঞান কার বেশি ছিল, যেমনটা শুরুতে আমরা আলোচনা করছিলাম যে তিনি জ্ঞান শিখেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, এমন ঘটনাও এসেছে যে তিনি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছেন যে বলো তো আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, এবং আরো একটি আয়াত এসেছে যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং তার ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি। এই যে দুই আয়াত, আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা আল্লাহ তাআলাকে এই বলে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা আমার রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এটার উপর অবিচল রয়েছে, এবং যে দ্বিতীয় আয়াত, যারা ঈমান এনেছে এবং এই ঈমানের সাথে জুলুমকে একত্রিত করেনি, এই দুই আয়াতের অর্থ কি তোমরা আমাকে বলো। তো সাহাবায়ে কেরামকে তিনি প্রশ্ন করছেন।
আচ্ছা,
তো সাহাবায়ে কেরামগণ বললেন আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, এর অর্থ তো এটাই যে তারা যারা আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিয়ে দিয়েছে অতঃপর আল্লাহ তাআলার সাথে শরীক করেনি এবং অন্য কোনো ধর্মের প্রতি সে ফিরে যায়নি, এর অর্থ তো এটাই বুঝে আসছে। তো বললেন না, এর অর্থ এটা নয়। যারা মুখ দিয়ে একবার বলে দিয়েছে আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যে আমার রব আল্লাহ তাআলাই, এর অর্থ হচ্ছে তার সকল কিছু ভরসা সে আল্লাহ তাআলার উপর করছে, যে আমি আমার ডাইনে বায়ে কোনো কিছু এখন আমার কি নাই, আমি মুহতাজ নই, আমার যা প্রয়োজন সব আমার রব আমাকে দিবেন, আমার যা কিছু দরকার আমার রব থেকে আমি পাবো। এই যে তার আয়াতের এই অর্থটা নেওয়াই, কিন্তু দেখেন যখন তাবুকের যুদ্ধে সম্পদের প্রয়োজন হলো তখন তিনি সব কিছু নিয়ে চলে আসলেন, যে ঘরে কি রেখে এসেছে, আল্লাহ এবং তার রসুলের মহাব্বত। এই আয়াত থেকেই তিনি নিয়েছেন যে আমার জন্য এখন আল্লাহ তালাই যথেষ্ট, আল্লাহ তালার উপর আমার ভরসা। তিনি বললেন এই আয়াতের অর্থ হচ্ছে এটা, যে মানুষ আর কারো প্রতি কি করবে না, ভরসা করবে না। দ্বিতীয় আয়াতের যে অর্থ, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যে মানুষ তার ঈমানের সাথে কি করবে না, জুলুম
করবে না।
তো বললেন যে এই আয়াতের অর্থ যদি এটাই নেওয়া হয় তাহলে তো কোনো মানুষই ঈমান এবং জুলুম, যারা প্রকৃত মুমিন, মানে মুমিনের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরছেন, যে মুমিন যারা প্রকৃত তারা ঈমান আনার পর আর কোনো গুনাহ করবে না, তো এটা তো তাহলে মুমিন হতে পারবে না বান্দা, কারণ গুনাহ তো বান্দাদের হয়েই যাবে। আর আল্লাহ তাআলার হাদিসে কুদসির মধ্যেও এটা এসেছে যে বান্দা গুনাহ করতে থাকবে আর আল্লাহ তাআলা মাফ করতে থাকবেন। তো বলেন এর অর্থ তাহলে কি, বলেন এর অর্থ হচ্ছে এটাই, যে যা বান্দা যখন একবার ঈমান নিয়ে আসবে তখন সে আর শিরিক করবে না, অর্থাৎ মুমিন শিরিক থেকে দূরে থাকবে,
মুমিন শিরিক থেকে দূরে থাকবে।
তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনকে বোঝা, কোরআন অনুধাবন করা, আর যখন বান্দা এই বিষয়গুলো করতে পারে তখন সবচেয়ে বেশি সে
খোদাবীতি অর্জন,
সবচেয়ে বেশি তাকওয়া তার মধ্যে পাওয়া যায়। আর এটা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে তার ঘটনার মধ্যে পাওয়া যায়।
রাইট, এমন এক মহান ব্যক্তির আলোচনা আজ নিয়েছি, যদি খৌফে খোদা নিয়ে আলোচনা করি তো কয়েক পর্ব প্রয়োজন, যদি ইশকে রসুল নিয়ে আলোচনা করি সিদ্দিকে একবারের তো কয়েক পর্ব প্রয়োজন, যদি তার খেলাফত নিয়ে আলোচনা করি কয়েক পর্বের প্রয়োজন, এক দুই পর্বে তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা সম্ভব না। তিনি যে আহলে বায়েতদেরকে ভালোবাসতেন তার পর্বগুলো আলাদা করা দরকার। এমন এক মহান ব্যক্তির আলোচনা আজকে খোদাবিতি নিয়ে, আরও কিছু শুনবো অনুরোধের কালামগুলো শুনি, এরপরে উবাই মোবাল্লিক থেকে শেষ কিছু আলোচনা শোনার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমির হামজা ভাই, অনুরোধের কালাম ছিল এক দুই পংক্তি করে, যদি সব কালামে শোনাতেন।
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসো ভালোবাসো প্রিয় নবীকে, প্রিয় নবীকে, যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী, ভালোবাসো ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, কি যে মহান তোমার দরবার, রসূলে দরবার দয়ার ভান্ডার, রস
প্রিয় আবু বকর কি ভাব করব তোমার শানে বয়া, প্রিয় আবু বকর কি ভাব করব তোমার শানে বয়া, তোমার মর্যাদা কত শোষ মহান করেছে খোদা মহান, তোমার মর্যাদা কত শোষ মহান জানে খোদা মহান, নবী রাসূল গণের পরে তুমি উত্তম তুমি মহান, যিনি সবার ইমানে জান করেছেন তোমার শান বয়ান, যিনি সবার ইমানে জান করেছেন তোমার শান বয়ান, প্রিয় আবু বকর কি ভাব করব তোমার শান বয়ান, তোমার মর্যাদা কত শোষ মহান জানে খোদা মহান, তোমার মর্যাদা কত শোষ মহান জানে খোদা মহান।
যারা কল করেছেন আপনাদের অনুরোধের কালাম হয়তো শুনে নিয়েছেন আপনারা ইনশাআল্লাহ তাবারক তাআলা। দেখতে দেখতে সময়ও প্রায় শেষের দিকে, যদি নূর হোসেন ভাইয়ের কাছে আসি শেষ কিছু কথা বলেন আমাদেরকে আজকের এ বিষয় নিয়ে খৌফে খোদা।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তো প্রথম জাহানের প্রথম খলিফা ছিলেন, তিনি খিলাফতের দায়িত্ব পালন করতেন এবং সবসময় আল্লাহ তাআলাকে ভয় করে করেই চলতেন। তো উদ্দেশ্য এটাই যে একমাত্র লক্ষ্য এটাই যে কি পরকালীন মুক্তি এবং সাফল্য ও কল্যাণ পাওয়া। তো এখানে তার অন্তরে এত পরিমাণ ভয় থাকত, তিনি প্রায়ই বলতেন যে খিলাফতের ব্যাপারে তুলে ধরতেন যে যদি কেউ আমাকে এ দায়িত্বের বোঝা থেকে অব্যাহতি প্রদান করত তবে আমি খুবই আনন্দিত হতাম। তিনি দায়িত্বপূর্ণ কাজকে তিনি এজন্যই ভয় করতেন যে পেছনে তার দ্বারা এমন কোনো কাজ না সংগঠিত হবে যা আল্লাহর ইচ্ছার পরিপন্থী ও জাতির জন্য অকল্যাণকর হয়ে না যায়। এই জন্য তিনি প্রায় এই খিলাফতের দায়িত্ব পালন করা অবস্থায় এটা উপস্থাপন করতেন।
মানুষের দায়িত্ব যখন ব্যক্তি নিজের কাঁধে তুলে নেবে তো এটা তো হচ্ছে ওই ব্যক্তির জিম্মাদারি, যে আমার কাঁধে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জিম্মাদারি এসেছে, তো আমি এই জিম্মাদারি নষ্ট কীভাবে করতে পারি?
রাইট।
হ্যাঁ, আর বিশেষত সাহাবায়ে কেরামের মধ্যে তো এটা অনেক বেশি ছিল, এবং হকুল মুসলিমের যে বিষয়টা রয়েছে, যে মুসলমানের হকের বিষয়টা তো তাদের কাছ থেকে আমরা শিখেছি এবং তাদের খিলাফতকেই মূলত আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ির রাশিদিন। অর্থাৎ তাদের তাকওয়া, তারা মানুষদের হকের ব্যাপারে যে সচেষ্ট ছিলেন, আর এই সচেষ্ট থাকার পরিপ্রেক্ষিতে এই বাণী বলা, কারণ এই বিষয়গুলো তারা চিন্তা ভাবনা করতেন যে প্রত্যেকটা নগরীর প্রত্যেকটা ঘরের মানুষের দায়িত্ব আমার জিম্মায় রয়েছে, তারা কোন হক থেকে বঞ্চিত হচ্ছে কি না এই বিষয়ে আমাকে কি হতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে, এটা বিশাল একটা বিষয়। এই জন্য বলা হয় যখন কেউ রাজ্য পরিচালনা করবে কোনো গ্রাম পরিচালনা করবে তারা যেন এই সকল ব্যক্তিদের জীবনটা আগে অধ্যয়ন করে
আসে,
তাহলে সে নিজের জীবনকে বাঁচাতে পারবে, নয়তো সে তো মনে করছে যে আমি হয়তো দুনিয়া একটু ভালো আছে আমার পরিবার ভালো আছে, মূলত এই ভালো থাকা তো ভালো থাকা নয়, আপনি কয়দিন পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এবং পরকালের জীবন আপনার শুরু
হবে,
ওই জীবনের জন্য আপনি কি করে গেছেন? তো নিজেকে বাঁচানোর জন্য হলেও এই সকল মহান ব্যক্তি যারা আছেন তারা তো এমনি এমনি বলেননি যে আমার এই দায়িত্বটা যদি কেউ নিয়ে নিত আমার থেকে তাহলে আমি সানন্দে সেটা কি করতাম, তাকে প্রদান করতাম।
যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একবারের জন্য বলেননি কি এই দুনিয়ার দায়িত্ব খেলাফতের দায়িত্ব আমাকে দেন, এটা বলা হয়নি, কিন্তু সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান পরামর্শ করে এই খেলাফতের দায়িত্ব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, বিশেষ করে এখানে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার বেশি অবদান ছিল, যে তিনি সিনিয়র, তিনি বুজুর্গ, তিনি আল্লাহর রসুলের সবচাইতে বেশি কাছে ছিলেন, তাকে আল্লাহর রসুল দিক নির্দেশনা দিয়ে গেছেন যে কিভাবে পরিচালনা করতে হবে।
আর বিশেষ করে যদি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতকে সবাই গ্রহণও কেন করেছিলেন, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের তো অভিজ্ঞতা ছিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন সেই সাহাবি যিনি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিয়েছেন, তো এরকম বৃষ্টি পরামর্শ এরকম রয়েছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটার সমর্থনে আয়াত নাজিল হয়েছে।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূরদর্শিতা, তার যে ক্যাপাসিটি ছিল সমাজকে নিয়ে চলা, মুসলিম উম্মাহকে নিয়ে চলা, এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নাবিয়্যা বাদ। উমর ফারুক যদি নবী কেউ হতো তাহলে উমর হতো, কিন্তু লা নাবিয়্যা বাদি, যে আমার পরে আর কোন নবী
হবে না,
অর্থাৎ তার মধ্যে সেই সালাহিয়াত আল্লাহ পাক দিয়েছেন। আরেকটা বিষয় এখানে অ্যাড করব, সেটা হচ্ছে যে এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনকে বোঝার যে একটা ক্যাপাসিটি ছিল, কারণ কুরআনই তো হচ্ছে আল্লাহ তাআলার সংবিধান, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, সমাজ কিভাবে পরিচালনা করতে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সংবিধান আমরা পেয়েছি। এই সংবিধানকে বোঝার ক্ষেত্রে একটা উদাহরণ আমরা সামনে দেখলাম যে তিনি কিভাবে কুরআনের আয়াতকে
বুঝেছেন।
আচ্ছা, এখানে আরো একটি দিক হচ্ছে আমাদের বোঝার যে আরবি সবাই ছিলেন, সাহাবায়ে কেরাম যারা ছিলেন এবং যে সকল সাহাবায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা দিয়েছিলেন তারাও কিন্তু আরবি ছিলেন, আর কুরআনও নাজিল হয়েছে আরবি ভাষায়, কিন্তু কুরআনকে বোঝার ক্ষেত্রে এক একজনের কিন্তু এক এক ধরনের এ ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জ্ঞান যেটা রয়েছে কুরআনকে বোঝা, আপনি সেই ভাষী হয়েছেন বিদায় যে আপনি কুরআনকে আপনি বুঝে নেবেন, এবং কুরআনকে বোঝার ক্ষেত্রে যে একটা তারতম্য সেটা কিন্তু আমরা বুঝতে পাই। আমরা একই ক্লাসের ছাত্র পরীক্ষা দেয়, উদাহরণস্বরূপ বাংলা ভাষায় বই পড়ানো হচ্ছে, একই ক্লাসের 30 জন ছাত্রর মধ্যে ফার্স্ট হয় একজন ছাত্র, তো কথা তো এরকম ছিল বাংলা ভাষায় পড়ানো হচ্ছে বাংলা বই, ফার্স্ট সবাই হবে, তো ফার্স্ট সবাই হয়নি কেন? আল্লাহ তাআলা একজনকে জ্ঞান বেশি দিয়েছেন, একজন চেষ্টা বেশি করেছেন, এই জন্য কোরআনকে কী করেছেন, একজন জ্ঞান একজন বেশি বুঝেছেন। তো অনুরূপভাবে ইসলামের যে জ্ঞান রয়েছে এই জ্ঞানের বিষয়টা এরকমই, যখন কোনো ব্যক্তি এই জ্ঞানের পিছনে সময় দিবে, কোনো ব্যক্তি এর পিছনে পরিশ্রম করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সকল কি পেয়ে যায়, তার জন্য রাস্তাকে খুলে দেওয়া হয়। তো ইমাম আজম রহমাতুল্লাহ তাআলা আলার ক্ষেত্রে কি হয়েছিল, সেম হয়েছে, তিনি এই ব্যাপারে শ্রম দিয়েছেন, তিনি নিজের মাথাকে কাটিয়েছেন, ব্যয় করেছেন এর পিছনে, এই জন্য আল্লাহ তাআলা তাকে এরকম জ্ঞান দিয়েছেন যে কোরআনের কোন আয়াতের ক্ষেত্রে কি বিধান হবে, কোন জায়গায় আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন সেটা তিনি উদ্ঘাটন করেছেন
এবং বের করেছেন, সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত নিয়ে কথা শুনছিলাম যে তিনি দায়িত্ব পাওয়ার পরে কান্না করতেছিলেন, আল্লাহ যদি আমার এই দায়িত্ব কারো কাঁধে আমি চাপিয়ে দিতে পারতাম, এখান থেকে যদি আমি অবসর নিতে পারতাম, এর পিছনে যে রহস্য, এর পিছনে যে কারণগুলো ছিল এগুলো যদি আমরা খুঁজে দেখি, তার দায়িত্বে যতগুলো রাষ্ট্র ছিল, যত মানুষ ছিল, সব মানুষের ইমান হেফাজতের দায়িত্ব তার কাছে ছিল। প্রত্যেকটা ব্যক্তির এক গ্লাস পানি পান করতে না পারার জবাবদিহিতা তার কাছে ছিল। যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে নিজের জিম্মাদারি পালন করি, তবে প্রত্যেক ব্যক্তি চাইবে আমি আমার দায়িত্ব থেকে মাজরাত করি, আমি আমার দায়িত্ব থেকে ক্ষমা চাইয়ে নিই, আমি আমার দায়িত্বে থাকতে চাই না। এখন আপনি যেই হন না কেন, যদি এটা ঘরের প্রধান হয়ে থাকেন, আপনারও দায়িত্ব আপনার ঘরের মধ্যে যারা আছে, বসবাস যারা করে, আপনার পরিবারের যারা আছে, প্রত্যেকের ভরণ পোষণের দায়িত্ব কার, আপনারই। প্রত্যেকের ইমানের দায়িত্ব কার, আপনারই। প্রত্যেকের ইবাদতের দায়িত্ব কার, আপনারই। যদি আপনি কোনো মহল্লার সর্দার হয়ে থাকেন, নেতা হয়ে থাকেন, তবে ওই মহল্লাতে যত মানুষ বসবাস করে তাদের শান্তি শৃঙ্খলা দেওয়ার দায়িত্ব আপনার, তাদের ইমানের হেফাজতের দায়িত্ব আপনার, তাদের প্রত্যেকটা বিষয়ে দেখা এবং সমস্যার সমাধান করার দায়িত্ব আপনার। যদি আপনি সেটা করতে না পারেন, তবে কাল কিয়ামতের ময়দানে ওই জিম্মাদার, ওই দায়িত্বশীল, ওই নেতা, ওই ইমাম, ওই গার্ডিয়ান থেকে কাল কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হবে। এটা তো স্পষ্ট যে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতা করতেই হবে। আপনি গার্ডিয়ান হন, আপনি নেতা হন, আপনি ইমাম হন, বা আপনি অধীনস্থ হন, আপনাকে জবাব দিতে হবে। অধীনস্থ হলে জবাব কেন দিতে হবে? আপনি আপনার শরীয়তসম্মত যে গার্ডিয়ান পেয়েছিলেন বা ইমাম বা নেতা পেয়েছিলেন তার অনুসরণ অনুকরণ আনুগত্য করছিলেন কিনা, আর যদি সে শরীয়ত বিরোধী কোনো কথা বলে সেটা থেকে আপনি বিরত থাকছেন কিনা। তো আমরা মূলত চলে আসছে এখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমার আন্ডারে, আমার দায়িত্ব, আমি তো জোর জবরদস্তি করে আমার স্থানকে আমি দখল করতে চাই, কিন্তু এই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো কিনা?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেলাফতের জীবনের মধ্যে যে প্রসিদ্ধ একটি ঘটনা আছে, সংসারের যে ব্যয়ভার,
জি জি,
যে তিনি যখন যাচ্ছিলেন বাজারে ব্যবসার জন্য যে খেলাফত তো পেয়েছি তো এর দ্বারা তো আর আমি সংসার পরিচালনা করতে পারবো, কারণ এটা একটা দায়িত্ব, সংসার আরো একটা দায়িত্ব। তিনি যাচ্ছেন বাজারের দিকে ব্যবসার কাজে, তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে তিনি ব্যবসার কাজে যাচ্ছেন, বললেন আপনি যাচ্ছেন কোথায়? আমি ব্যবসার কাজে যাচ্ছি, আমার তো সংসারও আছে, খেলাফতের দায়িত্ব দিয়েছ তো এর মধ্যে তো আমার সংসার চলবে না, আমার সংসারও তো পরিচালনা করতে হবে। তখন তিনি বললেন যে আপনি যে সংসারের দায়িত্বে ব্যস্ত হয়ে যান, সংসার পরিচালনা করতে হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা দায়িত্ব, সংসারের যে যারা আছেন তাদের ভরণ পোষণের দায়িত্ব, তো এটা তো খুব কঠিন হয়ে যাবে, খেলাফতও একদিকে এবং সংসারও একদিকে। তখন বললেন যে না, আপনার জন্য একটা সম্মানী ভাতা আমরা দেবো আপনাকে।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু এই ঘটনা চমৎকারভাবে বর্ণনা করেছেন ওলামা ইকরাম। সিদ্দিক আকবর প্রথমে চাননি যে আমার এই আমার ইনকাম সোর্স, আমি যে বাজারে যাব এটা কোনো সাহাবি জানুক। তিনি শুরুতে শুরুতে লুকিয়ে লুকিয়ে বাজারে চলে যেতেন ইনকাম করার জন্য, কিছু করার জন্য। একদিন এটা দেখে ফেলছেন, একদিন একটু দেখবেনই, তো সাহাব একরম সিদ্ধান্ত নিলেন যে একদিকে রাষ্ট্র পরিচালনা আর একদিকে নিজের উপার্জন, এই দুইটা চাকরি একসাথে চলতে পারে না। তো তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের যে ইনকামের প্রয়োজন এটা থেকে ফারিক করে দিলেন এবং রাষ্ট্র পরিচালনা আরও মজবুত চলে আসলো। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খৌফে খোদা খোদাভীতি ছিল সেখান থেকে আল্লাহ তাআলা সিটাফট আমাদেরকে দান করুক, আমরাও যেন অন্তরে আল্লাহ তাআলার ভয় রাখতে পারি এবং নিজের জীবন এভাবে অতিবাহিত করতে পারি। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
مصطفیٰ سید دی عالم
رحمت پیلا خو سالا شمع بزم ہدایت پیلا لام جس نے نیکی کی دعوت کا جذبہ دیا جس نے بادی اس آمیر اہل سنت پیلا کھو سالا
صلاۃ والسلام علیک یا رسول اللہ، صلاۃ والسلام علیک یا حبیب اللہ، سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک، سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک، سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک، الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلى آلك وأصحابك يا نور الله، لا إله إلا الله محمد رسول الله.
رحمت پرن حق پربھات امار تہجد اور فجرের অভ্যাস আছে যার رحمت پرن پربھات হয় তার